ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে নেপালের একটা ঘটনা এবং সেই সাথে আরো কিছু ঘটনা শোনাবো আপনাদের। নেপালে একটি গাছ কিভাবে ফাঁদ তৈরি করতে পারে এবং সেখানে কিভাবে মানুষকে প্রাণ দিতে হয়, এরকম ধরনের কোন ঘটনা কি এটি? শুনে দেখুন, আমার মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনেন ভালো লাগবে আপনাদের, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন বলে আমার ধারণা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, তবে তার আগে কিছু কমেন্ট আমাকে পড়ে ফেলতে হবে। আপনারা কমেন্টগুলো পাঠাচ্ছেন অলরেডি, আমি স্ক্রিনে লাইভ করে দিচ্ছি কমেন্টগুলো, আপনারা দেখতে পাবেন এখন থেকে কমেন্ট। এবং আমি দেখতে পাচ্ছি শাহিন আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে, আচ্ছা নাম লিখ না লিখলে আমি আসলে পড়তে পারবো না, গোপালগঞ্জ থেকে কে লিখেছেন সেটাও লেখেননি আমাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নোয়াখালী থেকে শুনছি, নাম লেখেননি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাকলিন ইন্ডিয়া থেকে, প্রত্যেক দিনই আমাদের সাথে থাকেন। প্রান্ত মানিকগঞ্জ থেকে আছেন। আমাদের আজকের এই শোটাতে কিন্তু খুব বেশি যে সবাই শোনেন সেরকম কিন্তু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে এই শোটা আমরা করি, কিছু মানুষ রেগুলার রবিবারের সময় বের করে এই শোটা শোনেন, এটা একটা বিরাট বড় পাওয়া। সেই কারণে আমাদের এই শোটা করতে হয়। এবং এই লাস্ট ফ্রাইডেতে আমরা একটা শো করেছি, আমি জানি না যে একটা মানুষ যখন খাটের উপরে ঘুমাচ্ছিল তখন তার নিচে খাটের নিচে ছিল একটা লাশ, এবং এই লাশটা করতে গেলে কেউ জানে না। এই শুক্রবারের এপিসোডটা যারা শোনেননি শুনে নিতে পারেন এবং খুব ইন্টারেস্টিং লাগবে আপনার কাছে আমার ধারণা, এবং উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত বলে আমার বিশ্বাস। মামুন আমাদের সঙ্গে আছেন এবং তিনিও ইন্ডিয়া থেকে আমাদের সঙ্গে আছেন। রাজবাড়ি থেকে আছেন মেহেদি হাসান, খুলনা থেকে আছেন মাহাদি হাসান, চট্টগ্রাম থেকে আছেন সালমান আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রফিকুল আমাদের সঙ্গে, দোহার নারায়ণগঞ্জ থেকে আছেন রমজান আমাদের সঙ্গে আছেন, তাসিন মুন্সীগঞ্জ থেকে, রাজবাড়ি থেকে আছেন নয়ন, বগুড়া থেকে আমাদেরকে সাথে শুনছেন হচ্ছে মিনহাজ আমাদের সঙ্গে আছেন, পঞ্চগড় থেকে অন্তর, এছাড়াও আমাদের সাথে নাঙ্গলকোট থেকে কে আছেন নামটা লেখেননি, কাজল আছেন আমাদের সঙ্গে, নীলফামারি থেকে আছেন রোকন, ফাহিম আছেন মাদারীপুর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন সৌরভ, মালয়েশিয়া থেকে আছেন শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, নিলয় খুলনা থেকে, একসময় দেখব যে নামগুলো মুখস্থ হয়ে গেছে যেহেতু আপনারা প্রত্যেকদিন শোনেন, সাব্বির দিনাজপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমরান কুয়েত থেকে, এছাড়াও কামাল চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন। ইন্ডিয়াতে রবিবারে ছুটি থাকে রাসেল ভাই, সেজন্য সবাই শোনে এটা মনে হয় বলতে চেয়েছেন, আমারও তাই ধারণা। শুধু ইন্ডিয়াতে না ভাইয়া, এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে রবিবারে ছুটি না থাকলেও পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই রবিবারে ছুটি, তো সবাই একটু সময় বের করে এই দিনটা শুনতে পারেন, এই জন্যই আসলে রবিবারটাকে আমরা বেছে নিয়েছিলাম, আর একটা মিড উইকে আমরা মঙ্গলবারকে বেছে নিয়েছিলাম। ইন্টারেস্টিংলি মঙ্গলবারে অনেকেই শোনেন, রবিবারে হয়তো একটু কম মানুষ শোনেন, হয়তো ছুটির দিনের আমেজে থাকেন, সেদিন হয়তো সব কাজ মানে দাওয়াত ঘোরাঘুরি আমাদের যা হয় আর কি, আমরা এই সমস্ত ব্যাপার নিয়ে হয়তো ব্যস্ত হয়ে থাকি, হয়তো পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, এই সমস্ত কারণে হয়তো। তারপরেও আপনারা যারা রেগুলার শোনেন তাদের জন্য আমি ঠিক বুঝতে পারছি না যে এই শোটা বন্ধ করে দেবো নাকি এটা চলবে, আমি ঠিক শিওর না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাব্বির দিনাজপুর থেকে, ঢাকা থেকে আছেন। আমার মনে হয় যে রবিবারে যে আমরা শো করি এটা অনেক মানুষ জানেও না, সুতরাং আপনারা যদি চান যারা শুনছেন তারা কিন্তু মানুষকে জানিয়ে দিতে পারেন। আমাদের এই আজকের শো, আজকের যে এপিসোড, সেই এপিসোডের লিঙ্কটা আপনি কিন্তু কপি করে পেস্ট করতে পারেন আপনার সোশ্যাল থেকে, এবং আপনি সেখান থেকে সবাইকে জানিয়ে দিতে পারেন, সবাই তো জানতে পারবে যে রবিবারে আমরা শো করি। যাই হোক, আমরা ঘটনায় যাই, ঘটনায় শুনতে সবাই এখানে আসেন, এবং অনেকেই প্রথম দিকের যে কথাগুলো এই কথাগুলো পছন্দ করেন না, যার কারণে আমি শো শুরু করতে চাই। চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনা। আজকে গলার অবস্থা বেশ খারাপ, তারপরেও আশা করছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করবেন আপনারা। চলুন শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে এবং ভালো আছেন। এর আগেও আমি দুইটা ভয়ঙ্কর ঘটনা পাঠিয়েছিলাম, জানি না কি কারণে আপনি সিলেক্ট করেননি। এটা নিয়ে অনেক কষ্ট পেলেও আপনার প্রতি ভালোবাসার কারণে সেটা ভুলে গিয়েছি। আজ একটা ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা আপনার সামনে নিয়ে হাজির হয়েছি। এখানে আমি একটু বলে রাখি, যারা ঘটনা পাঠান তাদের সঙ্গে সঙ্গেই একটা ইমেল পাঠিয়ে দেওয়া হয় এবং ঘটনা যখন আসছে না তখন বুঝবেন যে ঘটনা আপনার পাইপলাইনে আছে এবং আপনার সামনে আরো অনেকেই আছেন, তাদের ঘটনাগুলো আমরা সিলেক্ট করছি। একটা সময় আপনার টার্নও আসবে। আমি আবার ঘটনা যাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি মোহাম্মদ শওকত হোসেন। আসলে আমি আমার যে নামে সবাই চেনে ওইটা বললাম না। এটা না বলার কারণ হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা কেউ ভূত প্রেত বিশ্বাস করে না, আর যদি আমি আমার নাম বলি ওরা আমাকে নিয়ে মজা করবে। যদি ওরা এই ঘটনা শুনতে পায় আমি আসল নামটা সে কারণেই বলিনি। বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। এই ঘটনাটা হচ্ছে নেপালের পাহাড়ে ঘেরা এক নির্জন এলাকার। সময়টা 18 ডিসেম্বর 2025। আমি নতুন প্রবাসে আসি, আসার পর আল্লাহর রহমতে কাজও পেয়ে যাই। আমি আসার পরে নেপাল থেকে আসে আমার আরেকজন সহকর্মী চিত্রা ভার্মা এবং বরু রাজু। ওরা আসলো, তারপর ওদের সাথে আমার কাজ শুরু করলাম কোম্পানিতে। আরো 15 দিন পরে আসলো আরো একজন, তার নাম লাল সিং। নামটা এমনি বললাম, ওদের সাথে ঘটনার কোন সম্পর্ক নেই। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি, এরা সবাই আসার এক মাস পর সে আসে। ওর নাম দেব কুমার। ওরা চারজনই নেপালি আর চারজনই হিন্দু ধর্মাবলম্বী। ও যেদিন দেশ থেকে আসে, সচরাচর যারা দেশ থেকে আসে সবাই একটু মুড অফ করে থাকে, চুপচাপ থাকে, নতুন জায়গা, কারোর সাথে তেমন কথা বলে না। আমি ওকে দেখার পরে হঠাৎ জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাবে ও আমাকে নেপালি ভাষায় একটা নাম বলল। আমি ওকে বললাম, এখানে থাকতে হলে হিন্দি ভাষায় কথা বলতে হবে, তোমার নেপালি ভাষা আমি বুঝব না, যেমন আমার বাংলাও তুমি বুঝবে না। আচ্ছা যাই হোক, আমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি নেপালে কোথায়? ও প্রথমে একটু চুপচাপ ছিল, তারপর বলল তার বাসা নেপাল মোরাং জেলা মিরগলিয়াকালি। আমি ওকে খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে যেতে বললাম। ডিউটি আছে, ও শুয়ে গেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল ওর সাথে প্রায় 1-1.5 মাস। হঠাৎ একদিন লাল সিং আর দেবকুমার আমাকে বলে, ভাই সারাদিন হেডফোন কানে লাগিয়ে কি শোনো? আমি প্রথমে পাত্তা দেইনি, তারপর অনেক কথা। এক সময় আমি তাকে ভূত.কমের কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে তার কাছেও কোনো ঘটনা আছে কিনা। লাল সিং বলল আছে, কিন্তু সে বলবে না, তার ভয় করে। বলল আমার কাছে 2টা ঘটনা আছে, বলতে পারি তবে শর্ত আছে। আমি বললাম কি শর্ত? ও বলল সত্যি আমাদের ঘটনা তোমাদের দেশের ওখানে পাঠাবে তুমি? আসলে কি পড়বে তারা? আমি বললাম ইনশাল্লাহ, তুমি ঘটনা বলো। ও বলল ঠিক আছে, ঘটনা বলছি, যদি এটা প্রচার হয় তাহলে আমি আরো একটা ঘটনা বলবো। তখন আমি বললাম ঠিক আছে। ও বলল সমস্যা নেই, আমার নাম নিবে, আমার এলাকার নাম নিবে, আমার বন্ধুর নাম নেবে, তখন আমি বুঝবো এটা আমার ঘটনা। তখন আমি মুচকি হেসে বললাম ঠিক আছে, তুমি ঘটনা বলো। বলল চলো গাড়িতে গিয়ে বলবো। ও যখন ঘটনা শুরু করল তখন রাজু এসে বলল, এসব ঘটনা যদি দিনে বলা হয় তাহলে ওই জিনিসগুলো তোর কাছে চলে আসবে। এটা শোনার পর দেব আমাকে বলল, ভাই কাল সকালে আমি তোমাকে ঘটনাটা বলবো। আর একটা কথা বলে রাখি, জিন বলে থাকি আমরা, তারা বলে শয়তান বা পিশাচ। ও আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি। ঘটনাটা আজ থেকে 5 বছর আগের। তখন আমি কলেজে 2য় বর্ষের ছাত্র, মোটামুটি ভালোই ছিলাম ছাত্র হিসাবে। তখন আমার পরিচয় হয় আমার এক বন্ধুর সাথে যার নাম ছিল গৌরব, আর ঘটনাটা তাদের এলাকাতেই ঘটে। তাদের এলাকার নাম নেপাল বিরাটনগর। আসলে আমার বন্ধুর গ্রাম যে জায়গায় তাদের পাশের এলাকাতেই আমার আর এক বন্ধুর বাড়ি। ওর সাথে গ্রামে যাওয়ার নাম দিয়ে আমি আমার সেই মেয়ে বন্ধুটিকে দেখতে যেতাম। ওদের এলাকাতে যখন যেতাম তখন 4টা রাস্তা পড়ত এবং সে সবসময় বলত 2 নম্বর রাস্তায় জীবনে কখনো যাবি না, যতদিন না পর্যন্ত ওটার সলিউশন হচ্ছে। আমি বললাম কিসের সলিউশন? ও বলল কিছু না, তোকে মানা করছি ওই রাস্তা দিয়ে যাবি না, এখন চল। আমি কিছুটা বিরক্ত হয়ে ওর সাথে হাঁটা দিলাম। আসলে আমার মনে শয়তানি রয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে আসার। আসলে আমি দেখতে চেয়েছিলাম ওই রাস্তায় কি আছে। তারপর গেলাম আমার সেই ফ্রেন্ডের সাথে দেখা করতে। 5-6 দিন বা 1 সপ্তাহ পরপরই ওর সাথে দেখা করতে যেতাম। তেমনি একদিন আমার সেই মেয়ে বন্ধুটির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর এর পরের দিন আমার এক্সাম। আমি ওর বন্ধু হওয়াতে ওর সাথে ওই বাড়িতে গিয়েছি, তাই কেউ বুঝতে পারেনি। কেউ কিছু বলেওনি। রাত আনুমানিক 12:30 বেজে গিয়েছে। আমার কাছে যেহেতু বাইক ছিল তাই দেরি না করে রওনা দেওয়া শুরু করলাম। তার আগে বলে রাখি, ও বারবার একটা কথা বলছিল, ওই রাস্তা দিয়ে ভুলেও যাবি না। তখন আমি বিরক্ত হয়ে বললাম, ওই রাস্তার সমস্যাটা কি, তুই আগে আমাকে সেটা বল। ও ছোট্ট একটা ঘটনা বলল, ওই রাস্তাতে একটা ব্রিজ আছে, মুশকিল হচ্ছে ওখানে যত শক্ত করে এই ব্রিজ বানানো হোক না কেন, ওইটা সম্পূর্ণ বানিয়ে সবাই বাড়িতে আসলে সকালে গিয়ে দেখে ভেঙে গিয়েছে, ওই কারণে ওই জায়গাতে কোনো ব্রিজ কেউ বানায় না। যত ব্রিজ বানানো হয়েছে সবগুলোর একই অবস্থা, তাই এলাকাবাসীরা মিলে চিন্তা করেছে একটা বাঁশের হাঁক্কা দিয়ে ওদের পারাপার করা হবে। যেই কথা সেই কাজ, একটা বড় বাঁশের হাঁক্কা বা ব্রিজ বানানো হয়, ওটার উপর দিয়ে গ্রামের মানুষ সাইকেল রিক্সা বাইক এসব নিয়ে অন্য গ্রামে যাতায়াত করে বা শহরে যাতায়াত করে, আর এভাবেই চলছে ওখানকার মানুষের জীবন। তারপর সে আমাকে আবারও বলে, ওই দিক দিয়ে যাওয়ার দরকার নেই, অনেক রাত হয়েছে, তুই আমাদের বাসায় থাক, সকালে দুজন মিলে পরীক্ষা দিতে চলে যাব। কিন্তু আমি ওকে বললাম, না রে, আম্মা আব্বাকে বলে আসেনি, রাতে কোথাও থাকলে ওনারা চিন্তা করবে। তারপর আমি রওনা দিলাম, কিন্তু রাস্তায় এসে ওই চার রাস্তা আমার সামনে পড়ল। আমার মাথায় বুদ্ধি খেলে গেল, আমি ওই রাস্তা দিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, হঠাৎ আমি দেখলাম বিশাল বড় গাছ, আর এই গাছটাই হচ্ছে এখানকার মেইন চরিত্র। তো আমি দেখলাম অন্ধকারের মধ্যে গাছে কি যেন একটা ঝুলে আছে। আমি বাইকটা হালকা সামনে নিয়ে লাইট মারতে যা দেখলাম, আমার রুহ বের হয়ে আসার উপক্রম হল। আমি দেখলাম একটা মেয়ে গলাতে ফাঁস নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবার মনে হলো সে আমাকে ডাকছে। এটা দেখার পর আমি বাইকটা কোন রকমে ঘুরিয়ে ওই জায়গা থেকে একটু সামনে একটা মন্দির ছিল ওখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম, আর ওই মন্দিরের ঠাকুর বা পুরোহিত আমাকে ধরল, বলল কি হয়েছে। তখন আমি সবকিছু খুলে বললাম। উনি আমাকে বললেন, তোমাকে কেউ বলেনি এই গলিতে সমস্যা আছে, এদিক দিয়ে না আসতে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, বলেছে, কিন্তু আমি এমনি চলে আসলাম, আমাকে ক্ষমা করে দিন। পরে একটু পানি পড়া না কি যেন দিয়ে আমাকে বললেন, সাবধানে বাড়ি যাও। আমার সাথে এরপর আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কি মনে করছেন, ঘটনা শেষ? আরে না, এটা তো কেবল শুরু। যাই হোক, আমি আবারও ঘটনায় যাই। ওই ঘটনার পর সূর্যের জ্বর ছিল, তাছাড়া তেমন কিছু হয়নি। একদিন ওর বন্ধুর সাথে আবার দেখা হয়। ওকে সব বলার পরে ও বলে, চিন্তা করিস না, ওই গলির সমস্যার সমাধান হয়ে গেছে, এখন তুই গলি থেকে গেলে কোনো সমস্যা হবে না। আসলে ওই গলিটার নাম ওর মনে নেই, তাই এই নামটা আমি বলতে পারলাম না। ওই গ্রামে প্রিয়া নামে একটা মেয়ে থাকত, তার সম্পর্ক ছিল অন্য একটা এলাকার বর্মা নামের একটা ছেলের সাথে। পরে দুজনের কথা কাটাকাটি হয় আর ছেলেটা ওকে ছেড়ে চলে যায়, আর এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটাকে কি যেন বলেছে যে ওই ব্রিজের পাশে ওই গাছটা আছে, ওই গাছটাতে যদি কেউ আত্মহত্যা করে তবে ওর আত্মা যার কারণে আত্মহত্যা করেছে তাকেও নিয়ে যায়। তো মেয়েটা ভাবল, আমি যদি ওই গাছের সাথে আত্মহত্যা করি তাহলে আমার মৃত্যুর পরে আমি ওকে আমার কাছে পাব। মেয়েটা সেই ভুলটাই করে যেটা মানুষের করা উচিত না, সে সেখানে ফাঁসি নেয়। আর সেখান থেকেই এই সব ভয়ঙ্কর ঘটনার শুরু। দেখতে দেখতে চলে যায় আরো 2 মাস, সবাই ঘটনাগুলো ভুলেই গিয়েছে। তাদের পাশের বাসার এক মেয়ে গাছটার নাম আর ওই দুজনের ঘটনা কিভাবে মারা গেল এটা মানুষদের বলেছিল। ওই দিন রাতে ওই মেয়েটাও বাড়ির পাশে একটা আম গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় মারা যায়, সবাই দেখে সেটি। এর কয়েকদিন পর এক বৃদ্ধ মহিলা ওই শিলা গাছটার নাম নেয় এবং তার পরিণতিও সেম হয়। মহিলা নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁসি দিয়ে মারা গিয়েছে। তারপর এলাকায় ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর আতঙ্ক। যে পুরুষেরা ওই শিলা গাছের নাম নেয় তারাই রাতে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। অনেকজন অনেক নাম নিয়েছে, রাতে বাসায় আসার সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর অবয়ব দেখেছে। তারপর থেকে আর সন্ধ্যার পরে কেউ বাসা থেকে বের হওয়ার সাহস পায় না। এভাবে চলতে থাকে এলাকার মর্মান্তিক এক অধ্যায়। পাহাড়ি এলাকা, তার মধ্যে চলছে এইসব ভয়ঙ্কর ঘটনা। এরপর সবাই মিলে একজন বড় পণ্ডিত বা ঠাকুরকে নিয়ে আসে এবং উনি যজ্ঞ করেন, আর উনি বলেন এই গ্রামের 3 জন মেয়েকে তারা নিয়ে গিয়েছে, এই গ্রামের যতগুলো মেয়ে আছে সবাইকে নিয়ে যাবে, কেউ তাদেরকে আটকাতে পারবে না। তখন সবাই বলল, কি কারণে আমাদের এলাকার মানুষকে ওই পিশাচগুলো এভাবে মারছে, আমরা তাদের কি ক্ষতি করেছি? তখন পণ্ডিত বলল, এই গ্রামের একটা মেয়ে ওই কাজটাকে কোনো একটা ভাবে অসম্মান করেছিল এবং সে ফাঁস নিয়ে মারা গিয়েছে, আর ওই কারণেই ওই জায়গাতে খারাপ কিছু পিশাচ এসে সেখানে আস্তানা গেড়েছে। ওই পিশাচগুলোর সাথে অনেক ঝগড়া, অনেক কথা কাটাকাটি হয়েছে আমাদের গোত্র এবং তাদের গোত্রের মাঝে। আমাদের গোত্রের অনেকে মারাও গিয়েছে, তাদের তাড়াতে সফল হয়নি এরপরও। এবং তিনি বলেন যে অমাবস্যায় এই গ্রামের মেয়েরা বেঁচে থাকতে পারবে না। উনি বলেন তারা দুইটা মেয়ে আর একজন বৃদ্ধকে নিয়ে গিয়েছে, ওই তিনটা মেয়ের আত্মা নাকি এখনো পুরো এলাকায় ঘুরছে। তাই উনি বলেন, যতদিন এটা সমাধান না দিতে পারছি, ছয়টার পর কেউ ঘর থেকে বের হবে না। তারপর আসে সেই অমাবস্যার রাত, যেদিন ওই পিশাচগুলো বলেছিল এলাকার সব মেয়েদের মেরে ফেলবে। সেদিন নেপাল আর ইন্ডিয়া থেকে অনেক বড় বড় তান্ত্রিকরা আসেন ওই এলাকাতে। শুরু হয় হাড় কাঁপানো এক যজ্ঞের আয়োজন। সূচনা হয় এক ভয়ঙ্কর রাতের। রাস্তাঘাট, জঙ্গল, গাছ মনে হচ্ছে সব চুরমার হয়ে যাবে, মনে হচ্ছে বাইরে ভূমিকম্প হচ্ছে। হঠাৎ এক করুণ চিৎকারে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। তারপর সবাই ওই পুরোহিত ঠাকুরকে জিজ্ঞেস করে কি হয়েছিল কাল রাতে। পুরোহিত আস্তে আস্তে বলা শুরু করেন, কালকে আমরা যখন অমাবস্যার রাতের সেই ভয়ঙ্কর নীলকণ্ঠ যজ্ঞ করি, তখন আমরা দেখি 15টা কালো অবয়ব আমাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমাদেরকে তারা বলছে, তোরা যেটা করছিস সেটা ঠিক করছিস না, জান বাঁচাতে চাইলে সবাই এখান থেকে চলে যা। এক পর্যায়ে যখন দেখলাম যে কোনো কিছুতেই তারা কোনো কিছু শুনছে না, তখন আমরা তাদেরকে বন্দি করতে বাধ্য হই। আর তখনই তাদের অনুসারীগুলো অর্থাৎ পিশাচগুলো আমাদের আক্রমণ করতে আসে। আমাদের সাথে থাকা ভালো পিশাচগুলো তাদের সাথে শুরু করে যুদ্ধ। পরে আমরা সফল হই। এরপরেও তিনি ঘটনার আরো কিছু অংশ বলেছেন, কিন্তু সেই অংশগুলো আসলে পড়তে খুব সমস্যা হচ্ছে, উনি যেভাবে লিখেছেন একটু পড়তে ঝামেলাই হচ্ছে। আসলে আমি অনেক চেষ্টা করে অনেক কিছু বুঝতে পারিনি, সুতরাং সেই অংশগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। তারপর তিনি লিখছেন, এই ঘটনাটি অনেক বড়, জাস্ট চিন্তা করুন ঘটনাটা কতটা ভয়ঙ্কর, কতটা লোমহর্ষক। যাই হোক, তিনি তাই বলেই তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলছেন এই ঘটনাটি 100% সত্য। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন যিনি, তার নামটা আমি উল্লেখ করছি না কারণ তিনি নাম বলতে বলেননি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোর দলে থাকেন, আশা করি অনেক ভালো আছেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব। আমার নাম নিলয় আহমেদ। জানিয়ে রাখি এই ঘটনাটা হচ্ছে আমার এবং আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনার শুরুটা হয় 2025 সালের অক্টোবর মাসের ঠিক মাঝামাঝি সময়ে। 17 তারিখের দিকে এই ঘটনাটি ঘটে। আমার ওয়াইফ তখন ঢাকায় থাকেন এবং আমি গ্রামের বাড়ি মাওয়াতে থাকতাম। তার কারণ হচ্ছে আমি মাওয়াতে কাজ করতাম, কোনো সমস্যার কারণে আমার ওয়াইফকে ঢাকায় রাখতাম। এমন একটা অবস্থায় আমরা প্রায় সব সময় একে অপরের সাথে ফোনে কথা বলতাম। বলে রাখি, গ্রামের বাড়িতে একটা জায়গা ছিল, জায়গাটার নাম চায়না প্রজেক্ট। খুব শুনশান আর নিরিবিলি একটা জায়গা, ওইখান থেকে পদ্মা সেতু খুব ভালোভাবেই দেখা যায়। এরকম একটা অবস্থায় আমি আর আমার ওয়াইফ ফোনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ওইখানে চলে যাই এবং একটি গাছের সাথে হেলান দিয়ে কথা বলতে থাকি। কথা বলতে বলতেই আমার ঘাড়টা আমি ডান দিকে ঘুরাই। তখন আমি যেটা দেখতে পাই সেটা জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই একটা কালো অবয়ব, তার চোখ আগুনের মতো লাল, আমার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি মুখ ঘুরিয়ে নেই এবং আবার তাকিয়ে দেখি ওইখানে কোনো কিছুই নেই। আমি অনেক ভয় পেয়ে যাই আর ওইখান থেকে খুব দ্রুত হেঁটে চলে আসি। তারপর বেশ কয়েকদিন ভালোই ছিলাম। ইতোমধ্যে আমি 25 তারিখ আমার ওয়াইফকে নিয়ে ছেলের মাদ্রাসা হাতিরঝিলা যাই। মাদ্রাসায় ছেলের সাথে দেখা করে আমি যাই হাতিরঝিল লেক পারে ঘোরার জন্য। আমরা বেশ ভালোভাবেই ঘুরি এবং বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাওয়া দাওয়া করি। সবকিছু শেষে যখন আমরা লেক পার থেকে বের হয়ে আমাদের ঢাকার বাসার দিকে রওনা হব, ঠিক তখন আমি কিছু একটা অনুভব করি। আমি অনুভব করি যে আমার ঠিক পেছনে একদম গা ঘেঁষে কেউ আসছে। ব্যাপারটা আমি প্রথমে স্বাভাবিকভাবেই নেই, কারণ হাতিরঝিল লেক পার এলাকায় অনেক মানুষ ঘোরার জন্য আসে এবং আমি সেভাবেই নেই ব্যাপারটা। ইতোমধ্যে আমি টের পেলাম যতটা কাছ ঘেঁষে পেছনে কেউ হাঁটছে অন্য কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব না। আমি সাথে সাথে পেছন দিকে ঘুরে তাকাই এবং আমি দেখতে পাই যে আমার ওয়াইফ আমার দিকে সেই একইভাবে চোখ লাল করে তাকিয়ে আছে এবং এরকম ভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে চোখ দিয়েই মেরে ফেলবে। দেখার পর আমি ওইখানে দাঁড়িয়ে যাই। ঠিক তখন আমার মেয়ে আমাকে নাড়া দিয়ে বলে, বাবা কি হয়েছে তোমার? তখন আমি আমার মেয়ের দিকে তাকাই এবং দেখি আমার ওয়াইফ আমার সামনে দাঁড়ানো। আমার মেয়ে আমাকে আবারও জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন আমি আমার স্ত্রীকে বললাম, জুঁই তুমি না একটু আগে আমার পেছনে ছিলে, সামনে কখন এলে? আমার স্ত্রী তখন আমাকে বলল, কই আমি তো তোমার সামনেই ছিলাম। তখন আর বুঝতে বাকি রইল না যে ওইটা কি ছিল। তখন আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সবকিছু বলি এবং আমার ছেলে আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দেয়। আমরা ভালোভাবেই বাড়ি ফিরি। এরপরে বেশ কয়েকদিন আর তেমন কোনো সমস্যা হয়নি। ঘটনার 1.5 মাস পর শুরু হয় আসল সমস্যা। একদিন ঢাকায় যাই, আমার ওয়াইফের রুমের খাট কোনো একটা কারণে একপাশ থেকে অন্য পাশে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়। আমি আমার ছেলে ও তার বন্ধু তিনজন মিলে সবকিছু বের করে খাট সরিয়ে অন্য পাশে নেই এবং একে একে সবকিছু ঠিকঠাক করে আবার আগের মতো গুছিয়ে রাখি এবং বেশ খাটাখাটনির পর ঘুমোতে যাব। এর মধ্যে আমার স্ত্রীর পায়ে ব্যথা ওঠে এবং আমি তার পা টেপার জন্য পায়ের কাছে বসে আস্তে আস্তে টিপতে থাকি। হঠাৎ আমি বুঝতে পারি আমার স্ত্রীর পা অনেক ঠান্ডা হয়ে গেছে। আমি কিছু বুঝতে না পেরে তার মাথার কাছে যাই, দেখি তাঁর দাঁত লেগে গেছে। সঙ্গে সঙ্গে টেবিলের ওপর থেকে টেস্টার নিয়ে আমি মুখ খুলতে চেষ্টা করি। এর পর থেকেই ঠিক যতবার মুখ খুলি ঠিক ততবারই তাঁর দাঁত লেগে যায়। বেশ কিছুক্ষণ এভাবেই চলে। আর না পেরে আমি আমার ছেলের বন্ধু এবং ছেলেকে ডাকি। আমার ছেলের বন্ধু এইসব দেখে তার হাতে থাকা লোহার একটা আংটি আমার স্ত্রীর হাতের ভেতরে মুঠ পাকিয়ে ধরে। সঙ্গে সঙ্গে সে উল্টাপাল্টা আচরণ শুরু করে এবং বিশ্রীভাবে হাসতে থাকে। এমন অবস্থায় আমার স্ত্রী আমাকে আমার ছেলে মেয়েকে বলে, আমাকে ছেড়েতে, আমাকে ছাড়। আমি বললাম, জুঁই তুমি আমাকে চিনতে পারছো না? সে আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসে। দেখতে দেখতে ফজরের আজান হয়ে যায়। আমরা ওই রাতে কেউ ঘুমোতে পারিনি। ছেলেমেয়েরা সবাই আতঙ্কিত, এক কথায় ভয়ে কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। পরের দিন সকালে আমরা আমাদের গ্রামের বাড়িতে এক কবিরাজ দেখাই। বিভিন্নভাবে ঝাড়ফুঁক এবং ধারানি দিয়ে শরীর বন্ধ করে দেন তিনি। আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো আছি। খুব একটা ভালোভাবে গুছিয়ে লিখতে পারিনি, সমস্ত ভুল ক্ষমা করবেন। এই স্টোরিটা যদি সিলেক্টেড হয় অবশ্যই আমাকে জানাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম
Russell. Welcome back. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রিফাত ইসলাম, আমার বাসা রাজশাহীর নওগাঁ জেলায়। আমি ভূত এফএম এর অনেক বড় একজন ভক্ত। আমি ভূত এফএমের জন্য এতটাই পাগল যে যখন ক্লাস এইটে পড়তাম তখন ক্লাসে মাথা ব্যথার কথা বলে ব্যাগের ওপর মাথা রেখে শুতাম, আর ব্যাগের ভেতরে থাকত একটা সাউন্ড বক্স যেখানে মেমোরি কার্ডে ভূত এফএম ডাউনলোড করা থাকত। আমি প্রায় এভাবেই ভূত এফএম শুনতাম। যাই হোক, আর কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে যাই। আমার স্টুডিওতে যাওয়া সম্ভব না, তাই ঘটনাটা আপনি পড়ে শোনালে খুশি হব। আমি অবশ্য ক্লাসে এরকম কোনো কিছু করার সাপোর্ট করি না। আমি শুনে খুবই অবাক হলাম, এরকম ইমেল আমি এই প্রথম পাচ্ছি আর কি। যাই হোক, ফিরে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আজ থেকে 10 বছর আগের। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আগে একটা কথা বলে রাখা ভালো, আপনি হয়তো খেয়াল করলে মনে করতে পারবেন 2015-16 সালে এমন একটা রমজানের ঈদ হয় যে ঈদে আমরা সবাই মনে করেছিলাম 30টা রোজা থাকতে হবে, কিন্তু 29 রোজাতেই চাঁদ দেখা যায়। যাই হোক, ঘটনায় আসি। ছোটবেলায় রমজান মাস পড়লেই একটা ঈদের আনন্দ পাওয়া যেত, আর আমরা সব থেকে বেশি আনন্দ পেতাম ঈদের আগের দিন, কারণ ঈদের আগের দিন আমি অনেক আগে থেকেই বাজি কিনে রাখতাম, যা গ্রামের ভাষায় পটকা বলে। তেমনি ওই ঈদে অনেক আগে থেকেই পটকা কিনে রোদে শুকিয়ে নিতাম, কারণ এতে পটকার সাউন্ডটা অনেক জোরে শোনা যায়। তেমনি 29 রোজা যেদিন শেষ করলাম, আমি ইফতার শেষ করে পড়তে বসেছিলাম, হঠাৎ আম্মু এসে আমাকে বলে চাঁদ দেখা গেছে, মানে কালকেই ঈদ। ঠিক তখনই আর এক মিনিটও দেরি না করে আমার বন্ধুদের কল দেই, ওরা বলে ছোট ব্রিজের ওখানে আছে। আর একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এলাকায় 2টা ছোট ছোট ব্রিজ আছে। ঘটনার সুবিধার জন্য বড় করে বলছি, বড় ব্রিজের পাশে একটা জঙ্গল আছে যেটাকে আমরা মণ্ডপের ঝোর বলি, আর ওই জঙ্গলের পাশে কোনো বসত বাড়ি নেই। এলাকার মানুষের মুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি 14 হাতের একটা কবর আছে, আর ছোট ব্রিজের পাশে একটা ছোট মাঠ আছে। যাই হোক, ঘটনায় ফিরে যাই। বন্ধুদের কল দেওয়ার পর যখন ওরা ব্রিজে আসতে বলে, তখন দেরি না করে আমার যতগুলো পটকা ছিল সব নিয়ে বেরিয়ে পড়ি। তখন সন্ধ্যা হয়ে গেছে, ছোট ব্রিজে যেতে হলে আমাকে আগে বড় ব্রিজটা পার করতে হবে। আমি বাসা থেকে বের হই ছোট ব্রিজের উদ্দেশ্যে। আমি যখন বড় ব্রিজে উঠি তখন মনে হলো যে এইদিকে প্রথম পটকাটা আমিই ফুটাব, তাই ব্যাগ থেকে ছোট একটা পটকা বের করে ওতে আগুন ধরিয়ে সামনের দিকে যেতে থাকি। 4-5 ধাপ গিয়েই বুঝলাম পটকাটা খারাপ, মানে ওইটার কোনো সাউন্ড হবে না। আমি আবার ঘুরে এসে একটা পটকা নেই, ঠিক আগের মতো করে এটাও ফোটে না। রাগ করে বড় কয়েকটা পটকা একসাথে বের করি, সবগুলো একসাথে আগুন ধরিয়ে দেই। কিছু দূর এগোতেই পটকাগুলো এমন জোরে ফুটতে থাকে যে ওই সময় মনে হয়েছে যে পটকাগুলো রোদে দেয়া আমার সার্থক হয়েছে। কিছু দূর এগোতেই দূর থেকে আমার বন্ধুদের দেখতে পাচ্ছি, খুশিতে অনেকটা হেলতে দুলতে আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম। তখন আমার সামনে থেকে একটা কালো জোব্বা পরিহিত লোক আসছিল। আমি লোকটার দিকে তেমন খেয়াল না করে আমার মতো করে যাচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে যখন লোকটির কাছে চলে আসছি, ঠিক তখনই লোকটি আস্তে করে বলে, কাজটা ভালো করিসনি। যাই হোক, কথাটা শোনার পরে আমি বেশ কিছুটা এগোই, তারপর হঠাৎ ওনার কথা ভাবি, উনি কি বলল এটা। পিছনে ঘুরে দেখি ওই জিনিসটা একটা ফাঁকা জমির ওপর দিয়ে ভেসে ভেসে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখতে পেলাম ওইটার কোনো পা ছিল না। আমি কিছুটা ভয় পেয়ে সামনে বন্ধুদের দেখে এই ঘটনাটা আস্তে আস্তে ভুলে যাই। পরে কিছুদিন পার হয়ে যায়। ঈদের পর আমার অনেক বন্ধু ঢাকা থেকে দেশের বাড়িতে আসে, তাই ঈদের কিছুদিন পরেই হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করি পিকনিক করব। যেই কথা সেই কাজ, আমরা একটা বন্ধুর বাসা ঠিক করি। পিকনিকের যত সরঞ্জাম সব কেনাকাটা শেষ করে ঠিক 9টা নাগাদ বন্ধুর বাসায় যাই। রান্না করার সময় বুঝতে পারি যে আমাদের পেঁয়াজ আর ঝাল কম হয়েছে। আমাদের মাঝেই একজন বলে যে ওদের জমিতে নাকি পেঁয়াজ, আর একটু সামনে গেলে ওর চাচার জমিতে ঝাল পাওয়া যাবে। তাই দেরি না করে আমি আর আমার বন্ধু ইউসুফ বেরিয়ে পড়ি পেঁয়াজ আর ঝাল আনার জন্য। বাসা থেকে বের হওয়ার পর একটু সামনে যেতেই পেছন থেকে রাতুল ডাক দিয়ে বলে, দাঁড়া আমিও যাব। আমরা 3 জন বেরিয়ে পড়ি। বলে রাখা ভালো যে আমরা যেই জমিতে যাচ্ছি ওইখানে যাওয়ার আগে রাস্তায় একটা বড় জঙ্গল আর একটা কবরস্থান পড়ে।
আর জমিটি ছিল ওই কবরস্থানের একটু পাশেই। ওই দিন আবহাওয়াটা ছিল কেমন যেন একটু শিশির ভেজা। যথাযথ আমরা জমিতে পৌঁছে যাই, তখন রাত প্রায় 11টা বাজে। পেঁয়াজের জমিতে শিশির পড়ার কারণে কেমন যেন ভেজা ভেজা হয়ে আছে, হাত মেখে যাবে। এই জন্য আমি রাতুলকে বললাম যে আমরা পেঁয়াজ তুলতে পারবো না, তুই পেঁয়াজ তোল, আমি আর ইউসুফ ঝাল তুলছি। এই বলে আমি আর ইউসুফ একটু সামনে এগিয়ে যাই ঝাল তোলার জন্য। এদিকে রাতুল একাই পেঁয়াজ তুলছিল, আমি আর ইউসুফ কিছু কিছু বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। কিছুক্ষণ পর আমার ফোনে একটা কল আসে। কলটা আসার সাথে সাথে আমি রিসিভ করি। আমি কাজ করছি বিধায় কলটা স্পিকার দেই। ওই পাশ থেকে কেউ একজন বলে, তোদের আর কতক্ষণ লাগবে, ভাত রান্না শেষ, তাড়াতাড়ি কর, রাত হয়েছে অনেক, আর শোন ঝাল অল্প হলেই চলবে, দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এই বলে ফোনটা কেটে দেয়। কলটা কাটার পরে আমি ফোনটা পকেটে রেখে যখন ইউসুফের দিকে তাকাই, দেখি কেমন যেন ভীতু দৃষ্টিতে ও তাকিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে যে ও কিছু একটা বিষয়ে ভয় পেয়েছে। হঠাৎ ওর চেহারা দেখে আমার ফোনে আসা কলটার কথা মনে পড়ে। যে আমাকে কলটা করেছিল সে আর কেউ না, সে আমার বন্ধু রাতুল। তখন আমি মনে মনে ভাবি, তাহলে আমার সাথে যে এসেছে সে কে? এই কথা ভাবার পর আমি ইউসুফ আর রাতুলের দিকে তাকাই, দেখি যে ওই জিনিসটা সোজা আমার দিকেই তাকিয়ে আছে। চোখ দুইটা লাল বর্ণের, মনে হচ্ছিল চোখের ভেতর আগুন জ্বলছে। আর কি ভয়ানক হাসি! এটা দেখার পর আমি আর ইউসুফ চিৎকার দিয়ে দৌড় দেই। আমরা দুইজন কোন দিকে যাচ্ছি জানি না। কিছুদূর দৌড়ানোর পর একটা গর্তে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই। হুঁশ ফিরলে দেখি আমি বিছানায়। পরে আম্মু জিজ্ঞেস করলে সব ঘটনা খুলে বলি। পরে বন্ধুদের কাছ থেকে শুনি, ইউসুফ নাকি দৌড়ে আমার ওই বন্ধুর বাসায় গিয়ে সবাইকে ঘটনা খুলে বললে। সবাই আমাকে খোঁজার জন্য বের হয়। পরে ওই জমির পাশে যে কবরস্থান আছে ওইখানে একটা কবরের ভেতরে আমাকে খুঁজে পাওয়া যায়। বিশ্বাস করেন, ঘটনাটা লেখার সময় আমার গায়ে আবার ওই দিনের মতো কাঁটা দিয়ে উঠেছিল। পরে আমার 6 দিন অনেক জ্বর ছিল। আম্মু এই বিষয়টা নিয়ে আমাদের পরিচিত এক কবিরাজের কাছে যান, উনি সম্পর্কে আন্টি হন। শুনেছি ওনার কাছে নাকি অনেক জিন থাকে। ওনার কাছে গিয়ে যখন আমার কথা বলেন, তখন নাকি আন্টির রুমে যে আসবাবপত্র ছিল তা সব কেঁপে উঠেছিল। পরে উনি বলেন যে বড় ব্রিজের ওইখানে অনেক খারাপ কিছু একটা ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করছিল। পরে উনি ঝাড়ফুঁক করে পানি পড়া দেন। আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই ব্রিজের আশেপাশে যেতে আমাকে বারণ করেছেন। এই ছিল ঘটনা। জীবনে ফার্স্ট টাইম ঘটনা পাঠালাম, তাই ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ঘটনা সিলেক্টেড হলে দয়া করে আমাকে ইমেলের রিপ্লাই দেবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালো তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? এই প্রশ্নটা করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। প্রিয় রাসেল ভাই, আমি আপনার ভূত.com এর ভিডিও রীতিমতো দেখি 2025 সালের ফেব্রুয়ারি থেকে। আজ আমি এমন একটি সত্যি ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা আমার নিজের সাথেই ঘটেছে। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, তাই কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইয়ামিন মাহমুদ, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের একটি গ্রামে আমার বাড়ি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় আসি। আমি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আমাদের একটি দোকান আছে, দোকানের পেছনে আমাদের বাড়ি আর সামনে মেইন রোড। রাস্তায় গাড়ির শব্দে পড়াশোনা করতে খুব সমস্যা হতো, তাই আমার বড় ভাই আমার জন্য বাড়ি থেকে একটু দূরে একটি বাসা ভাড়া নেন। বাসাটি দুইতলা বিশিষ্ট। আমরা থাকতাম নিচতলায়, যেটা আন্ডারগ্রাউন্ডে হওয়ায় দিনের বেলাতেও বেশ অন্ধকার থাকত। আমরা দুই ভাই পড়াশোনার পাশাপাশি আব্বুর দোকানেও সময় দিতাম। প্রতিদিন ভোর ছয়টায় দোকান খোলে আর তারপরে আমরা বাসায় গিয়ে ঘুমাতাম। ভাইয়া সকাল দশটায় গিয়ে একটায় চলে আসত। আমি দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় দুইটার দিকে ঘুমোতে যেতাম। ১৯ জানুয়ারি প্রতিদিনের মতো সেদিনও দুপুরে ঘুমাতে যাই। ঘটনাটি ঠিক তখনই ঘটে। বাসায় ঢুকে দরজা লক করি। বাসাটা ভেতর থেকে গঠন এমন, একটি রুম, একটি বারান্দা, মাঝখানে ওয়াশরুম, একটি ছোট খাট, একটি টেবিল আর দুটি চেয়ার। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ি। প্রথমে ঘুম আসছিল না, তাই ফোনে ফেসবুক দেখছিলাম। এক পর্যায়ে ঘুম এসে গেলে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করি, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই বুঝতে পারি আমার পুরো শরীর অবশ হয়ে গেছে। হাত পা নাড়াতে পারছি না। হঠাৎ করে আমার দুই পা ওপরের দিকে উঠে যায়, তারপর আবার খাটে গিয়ে পড়ে। তখনই বুঝে যাই আমার সাথে খারাপ কিছু হচ্ছে। ঠিক সেই সময় বারান্দা থেকে তিনজনের কথা বলার আওয়াজ কানে আসে। আমার মনে হল একজন 30-40 বছরের মহিলা, একটি 5-6 বছরের বাচ্চা আর একজন 17-18 বছরের মেয়ে। হঠাৎ করেই আমার চোখ বন্ধ হয়ে যায়। আমি যতই চেষ্টা করি চোখ খুলে রাখতে পারি না। অনেক চেষ্টার পর ডান চোখটা সামান্য খুলতে পারি। তখন খাটের পাশে তাকিয়ে দেখি একটি জায়নামাজ আর তার পাশে তিনজনের একটি ফটো কার্ড। রুমে লাইট বন্ধ, চারপাশ অন্ধকার, জানালা দিয়ে সামান্য আলো আসছিল, তাই সবকিছুই ছিল অস্পষ্ট। জায়নামাজ দেখে একটু সাহস পাই, দ্রুত খাট থেকে নেমে জায়নামাজে বসে পড়ি এবং যত সুরা জানি সব পড়তে থাকি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি ভয়ে ঘামছিলাম রীতিমতো। হঠাৎ বারান্দা থেকে 17-18 বছরের বয়সী একটি মেয়ে, কালো বোরখা এবং হিজাব পরা, রুমে ঢুকে টেবিলের পাশে একটি চেয়ার টেনে দেয়ালে হেলান দিয়ে বসে আমার দিকে তাকিয়ে থাকে। আমি সাহস নিয়ে জিজ্ঞাসা করি, আপনি কে? সে উত্তর দেয় না। আমি আবার বলি, আপনি কে? আমি আপনাকে দেখতে চাই। সে শান্ত কণ্ঠে বলে, তোমার পাশে যে ছবিটা আছে ওটা দেখে নাও। আমার চোখ পুরো খোলা না থাকায় ছবির মুখ স্পষ্টভাবে দেখতে পারছিলাম না। আমি বলি, আমার চোখটা খুলে দিন। এই কথা বলার সাথে সাথেই আমার দু চোখ পুরোপুরি খুলে যায়। আমি জিজ্ঞেস করি, আপনি আপনি কি চান? সে বলে, আমরা এখানে বহু বছর ধরে থাকি, কাউকে কোনো ক্ষতি করিনি। আমরা এক মাস এখানে থাকব। আমি চাই এই এক মাস তুমি আমাদের সাথে থাকো। এ কথা শোনার পর আমি আর নিজের মধ্যে ছিলাম না। জীবনে এমন ভয় আমি আগে কখনো পাইনি। মেয়েটি তার চেয়ার ছেড়ে উঠে আমার দিকে এগিয়ে আসে। আমি ভয়ে ঘামতে শুরু করি। সে এসে আমার হাত ধরার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার আর কিছু মনে নেই। মাগরিবের আজানের সময় আমার জ্ঞান ফেরে। তখন দেখি আমার পাশে আর কোনো জায়নামাজ নেই, ফটো কার্ডও নেই। আমি তাড়াহুড়ো করে দরজা খুলে বাসায় তালা লাগিয়ে সরাসরি দোকানে চলে আসি। সেদিনের পর থেকে আমি ওই বাসায় আর যাইনি। এরপর টানা দুই দিন আমি একই ধরনের স্বপ্ন দেখি। মেয়েটা এসে আমাকে জোর করে তার সাথে নিয়ে যেতে চায়। আমি চিৎকার দিয়ে ঘুমিয়ে যেতাম। এই স্বপ্নটা আমি দুইবার দেখেছি। এরপর থেকে আর কোনো স্বপ্ন বা সরাসরি কিছু দেখিনি। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। যদি আপনাদের ভালো লাগে শ্রোতা ভাইদের পড়ে শোনাবেন, আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আরও তিনটি সত্য ঘটনা আছে, কোনো একদিন সেগুলোও পাঠিয়ে দেব। এই বলেই শেষ করেছেন ইয়ামিন মাহমুদ, কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা, 8 নম্বর ওয়ার্ড। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব।
কি রে ভাই, চলুন, ফার্স্ট পার্টি কি ছিল
না পারিয়ে
কখন গেল?
ভয়রা চেহারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা বাজিয়ে দিন।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। খুবই সারপ্রাইজিংলি আজকে অনেক মানুষ একসাথে শুনছেন, রবিবারে সাধারণত এত মানুষ শুনেন না। আমি জানি না, হয়তো যারা ঢুকেছিলেন এখনো পর্যন্ত বের হননি বা কিছু একটা হবে, বাট অনেক মানুষ শুনছেন আমি সেটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড আপনারা সবসময় পাশে আছেন বলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। জাহিদ শুনছেন আমাদেরকে সৌদি আরব থেকে, তাসিন শুনছেন মুন্সীগঞ্জ থেকে, রাজবাড়ি থেকে শুনছেন নয়ন, আরিফ শুনছেন নারায়ণগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে শুনছেন সাগর, যশোর থেকে শুনছেন অপু, ইয়াকুব আলী শুনছেন রাজশাহী থেকে, এছাড়াও মালয়েশিয়া থেকে শুনছেন শ্রাবণ, নাহিদ লক্ষ্মীপুর দুর্গাপুর থেকে শুনছেন লক্ষ্মীপুর দুর্গাপুর রাজশাহী আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কাপাসিয়া গাজীপুর থেকে মাহাদি বলছি, এটা এই মেসেজটাই বারবার লিখেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইন্ডিয়া থেকে শুনছি, নাম ইউসুফ। থ্যাংক ইউ সো মাচ। কাজল শুনছেন আমাদের সাথে আছেন। আমরা কিন্তু বেশ কিছু এখন আবার কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে স্টোরি পাওয়া শুরু করেছি এবং অনেকেই লিখছেন আমাদেরকে, সেটা আমাদের একটা খুব আশার কথা। আপনারাও আপনাদের বন্ধুবান্ধব সবাইকে বলবেন, কারণ হয় কি যে বাংলাদেশের ভেতরে স্টোরি আমরা শুনছি, সৌদি আরবের ভেতরে শুনছি, যখন পৃথিবীর অন্য অন্য দেশগুলোতেও সেই প্রেক্ষাপটের কোনো ঘটনা আমরা পাই, তখন সেটা খুব ইন্টারেস্টিং হয় এবং আমাদের যারা শোনেন তারাও সেটা খুব পছন্দ করেন এবং সাদরে গ্রহণ করেন, সেজন্যই বললাম। এছাড়াও নাঙ্গলকোট থেকে আছেন আমাদের সঙ্গে, নামটা লেখে নিঃসর্গামি পড়তে পারলাম না আমাদের সঙ্গে। এছাড়াও দেখতে পাচ্ছি আছেন সুমি সৌদি আরব থেকে, নীলফামারি থেকে রোকন শুনছেন আমাদেরকে, আমাদের সাথে আছেন জাহিদ দিনাজপুর থেকে, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি দোহার থেকে রমজান, আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, নাম লেখেননি, মুস্তাইন রহমান টাঙ্গাইলের মধুপুর থেকে তিনি লিখছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল দিনাজপুর থেকে, যশোর অপু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নীলফামারি থেকে রোকন, রাজবাড়ি থেকে নয়ন, কাজল, এছাড়াও কুষ্টিয়া থেকে সিয়াম, আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি উত্তরা থেকে আছেন রাসেল ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। কুষ্টিয়া থেকে রিংটু আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনছিলেন, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং আগামীতেও থাকবেন। আপনারা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে, ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে rasel.bhoot@gmail.com। আমাদের ঈদের এপিসোডগুলো আপনারা একটু শুনে দেখবেন, খুবই যত্ন নিয়ে বানিয়েছিলাম এবং ঈদের এপিসোডগুলোর শুধু ইমেলের অংশ দিয়েও একটা আলাদা এপিসোড আছে, সেটাও আপনারা একটু শুনে দেখবেন প্লিজ। আমার মনে হয় ভালো লাগবে এবং আশা করব যে আপনারা অনেক বেশি উপভোগ করবেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড, আমাদের নেপালি গাছের ফাঁদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং পুরোটা মুহূর্ত আপনি উপভোগ করেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য শুভকামনা, আপনাদের পরিবারের জন্য দোয়া এবং শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।